বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 23 মে, 9 জ্যৈষ্ঠ এবং ফার্সি 2 খুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকারের আতঙ্ক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিবাদ নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ওমান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট, আইএসজেসির কর্মকর্তা হত্যার প্রতিশোধ নেবে তেহরান। ডলারের বিপরীতে টাকার মান আরেক দফা কমাল বাংলাদেশ, সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি। ভারত থেকে মাদ্রাসা শব্দ বিলুপ্ত করতে চান বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিভিন্ন মহলে প্রতিক্রিয়া। এবং তাইওয়ান ইস্যুতে চীনকে আমেরিকার হুমকি, বাইডেন বললেন বল প্রয়োগ হলে সামরিক পন্থায় তা মোকাবেলা করবে ওয়াশিংটন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ ওমান সফরে গেছেন। ওমানের সুলতান হিশাম বিন তারেক আল সাইদ আল আলম প্যাশদে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। ইরান এবং ওমান পারস্পরিক সম্পর্ক উন্নয়ন সহ দুদেশের মধ্যে বাণিজ্যিক, জ্বালানি এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। এই সফরে বহু ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট রাইসি। ওমানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে প্রচেষ্টার কথাও জানান তিনি। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ এবং সহযোগিতা নিরাপত্তা বলয় তৈরি করবে। বিদেশি বাহিনীর উপস্থিতি কোনোভাবেই আঞ্চলিক নিরাপত্তা তৈরি তো করবেই না, বরং আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেবে। গত কয়েক দশক ধরে ইরান ওমানের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে। আমেরিকার ইরান ভীতি প্রচারণার ব্যাপক প্রচেষ্টা সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা সত্ত্বেও দুদেশের মধ্যকার সম্পর্কে মর্যাদা ও সম্মানের উপর প্রতিষ্ঠিত রয়েছে। ওমানের কর্মকর্তাগণ ইরানকে তাদের বৃহৎ প্রতিবেশী এবং ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে। দুদেশের মধ্যে সীমান্ত কিংবা ভূখণ্ড নিয়ে কোনোরকম দ্বন্দ্ব নেই। ওমানের প্রতি ইরানের সমর্থন ঐতিহাসিক ও ইতিবাচক।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের কর্নেল হত্যার উপযুক্ত প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকালের ওই হত্যাকাণ্ডের পেছনে বিশ্বের আধিপত্যবাদী শক্তির হাত রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ইরানের চৌখস সেনাদের মোকাবেলায় আধিপত্যবাদীরা ব্যর্থ হয়ে ওই হত্যাকাণ্ড চালিয়েছে। সন্ত্রাসী এই হামলার মধ্য দিয়ে শত্রুদের হতাশা সুস্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। ওমানের সুলতানের আমন্ত্রণে আজ মাস্কাট সফরের প্রাক্কালে তিনি সাংবাদিকদের একথা বলেন। এই হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে অনুসরণ করার জন্য তিনি ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার উপর জোর দেন প্রেসিডেন্ট রাইসি। গতকাল সন্ধ্যায় কর্নেল হাসান সাইয়েদ খোদাই গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করার সময় দুই মোটরসাইকেল আরোহী তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দুটি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রভাবশালী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজেল শেকারচি বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল। তারাই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। ইরানের খোরামশাহর মুক্ত দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের কর্নেল হাসান সাইয়েদ খোদাই হত্যাকাণ্ডের কথা তুলে ধরে জেনারেল শেকারচি বলেন, ইরান সবসময় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সন্ত্রাসীরা এ পর্যন্ত প্রায় 17,000 ইরানিকে হত্যা করেছে, আর এসব সন্ত্রাসী তৎপরতার পেছনে রয়েছে আমেরিকা ও তার মিত্ররা। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মানবাধিকার ইস্যুতে যেসব দাবি করছে তার সবই লোক দেখানো বলে মন্তব্য করেন এই কমান্ডার। শেকারচি আরও বলেন, শত্রুরা যখনই ইরানের মোকাবেলায় নিরুপায় বোধ করে এবং সব পথ রুদ্ধ হয়ে গেছে বলে মনে করে তখনই সন্ত্রাসের পথ বেছে নেয়। তিনি বলেন, ইসলামী বিপ্লবের শত্রুরা হত্যা সন্ত্রাসকে নিজেদের জন্য সাফল্য মনে করলেও বাস্তবতা হচ্ছে এটা তাদের জন্য বড় ব্যর্থতা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের এক কর্নেল হত্যার ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোতে সতর্কতা জারি করেছে তেল আবিব। ইসরায়েলের চ্যানেল ওয়ান এ খবর দিয়েছে। ওই হত্যাকাণ্ডের পরপরই আইআরজিএস এক বিবৃতিতে বলেছে, হত্যাকাণ্ডের পেছনে ইসলামী বিপ্লব বিরোধীদের হাত রয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ নূর নিউজ এজেন্সি জানিয়েছে, রেড লাইন অতিক্রম এই হত্যাকাণ্ডের মতো ভুল বহু হিসেব নিকেশ পাল্টে দেবে। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং এজেন্টদেরকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। স্বয়ং ইসরায়েলি সংবাদ প্রতিবেদনে অতীতেও অন্তত 7 ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকার কথা স্মরণ করা হয়। ফিলিস্তিনের মুজাহিদিনে আন্দোলন এই আন্দোলনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটি এই হত্যাকাণ্ডে মোসাদের সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিত করে এটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী অভিযান বলে উল্লেখ করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিউড ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অপারেশন আল কুস শোর্ড ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা করেছে। গত বছরের মে মাসে চালানো ওই অভিযানের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার গাজা উপত্যকায় অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন। হানিয়া বলেন, ওই অভিযানে গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলো খাপ থেকে তাদের তরবারিগুলো বের করে ইসরায়েলের গভীরতম অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। হামাস নেতা বলেন, আলকুদস শোড অভিযান এতটা গুরুতর ছিল যে তা শুধু ইসরায়েলকে নয় বরং মধ্যপ্রাচ্য ভেদ করে আন্তর্জাতিক সমাজকে নাড়া দিতে পেরেছিল। ইসমাইল হানিয়া বলেন, হামাস সহ অন্যান্য প্রতিরোধ আন্দোলন ওই অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিতে পেরেছিল। ফিলিস্তিনের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী হানিয়া বলেন, প্রতিরোধ সংগঠনগুলো ওই অভিযানে যুদ্ধকে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে নিয়ে যেতে এবং প্রতি ইঞ্চি দখলীকৃত ভূমিতে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমিয়েছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারি থেকে ডলারের মূল্যের বিপরীতে টাকার মান কমিয়ে দিয়েছে 5 বার। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমিয়েছে। আজ সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য 40 পয়সা বাড়িয়ে 87.90 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংকগুলোকে 88 টাকায় আমদানি বিল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারি থেকে ডলারের মূল্যের বিপরীতে টাকার মান কমিয়ে দিয়েছে 5 বার। ব্যবসায়ীরা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্য, কাঁচামাল ও তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে প্রায় 44%। আমদানি যে হারে বেড়েছে, রপ্তানি সে হারে বাড়েনি। আবার প্রবাসী আয়ও কমে গেছে। এসবের চাপ গিয়ে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে এখন রিজার্ভ রয়েছে 4,200 কোটি মার্কিন ডলার। এতে প্রতি মাসেই ঘাটতি তৈরি হচ্ছে। এ কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে যোগান দিতে হচ্ছে আমদানি খরচ। অর্থনীতিবিদগণ আশঙ্কা করছেন, বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা দিয়ে 5.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আবার আমদানি খরচ এভাবে বাড়তে থাকলে রিজার্ভ আরও কমে যাবে। ব্যাংকাররা জানিয়েছেন, ঈদের কারণে দেশে প্রবাসীদের রেমিটেন্স সরবরাহ বেশি ছিল। তবে আমদানি খরচ যে হারে বেড়েছে, প্রবাসী আয় ও রপ্তানি আয় দিয়ে সেই খরচ মেটানো যাচ্ছে না। এ কারণে ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে। শিগগিরই এই সংকট কমার কোনো লক্ষণ নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের সিলেট সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে থাকায় এ অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও নিচু এলাকার সড়কগুলোতে পানি রয়েছে। এরই মধ্যে বন্যার পানি নামায় অনেক বাড়ি ফিরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত আর ময়লা আবর্জনা সাফ করার কাজে লেগে গেছেন। তবে এখনও রয়েছে নিরাপদ পানি ও খাবার নিয়ে দুশ্চিন্তা। নগরের বেশ কিছু এলাকায় বেশ কিছু বাড়িঘর এখনও পানির নিচে। বাসিন্দাদের ঘরের সামনে এখনও হাঁটু পানি রয়েছে। এ পানি কালো রং ধারণ করে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ওইসব এলাকার বাসিন্দারা পানিবাহিত রোগের শঙ্কায় রয়েছেন। ভারত থেকে মাদ্রাসা শব্দটি বিলুপ্ত করতে চান বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, যতদিন এই মাদ্রাসা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকবে, ততদিন শিশু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। এ বিষয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মাদ্রাসা শব্দটি বিলুপ্ত হওয়া উচিত। যতদিন এই মাদ্রাসা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকবে, ততদিন শিশু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার এ সংক্রান্ত একটি ভিডিও বক্তব্য শেয়ার করেছেন। গতকাল রোববার তিনি দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ধরনের মন্তব্য করেন। এ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন,
ये मद्रासा शब्द ही विलुप्त हो जाना चाहिए। जब तक ये मद्रासा दिमाग में घूमते रहेगा, तब तक बच्चा को भी डॉक्टर इंजीनियर नहीं बन सकता है। अगर बच्चा को आप स्कूल में जाने का समय आप पूछ लेता है कि बेटा तुम मद्रासा जा रहे, तुम जुनाब बनेगा, इस रास्ता से तुम डॉक्टर नहीं बनेगा, তো কই বাচ্চা মাদ্রাসা নেই যায়গা।
তিনি বলেন, মাদ্রাসায় যাওয়ার সময় যদি বাচ্চাকে বলেন যে এই মাদ্রাসায় গিয়ে তুমি জনাব হবে, ডাক্তার হতে পারবে না, তাহলে কোনো বাচ্চা মাদ্রাসায় যাবে না। মাদ্রাসায় ভর্তি করা মানবাধিকার লঙ্ঘন। আপনি অবশ্যই বাচ্চাদের কোরআন শেখান, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেশি পড়ান বিজ্ঞান, অঙ্ক, জীববিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা। সুতরাং এই জন্য মাদ্রাসার শব্দ বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, স্বাভাবিক শিক্ষা হওয়া উচিত। বাসায় আপনারা আপনাদের ধর্মগ্রন্থ পড়ান, 2-3 ঘন্টা ধরে ধর্মগ্রন্থ পড়ান, কিন্তু স্কুলে এমন শিক্ষা দিন যে শিক্ষা থেকে আপনার সন্তান ডাক্তার ও ইঞ্জিনিয়ার হতে পারে, অধ্যাপক হতে পারে, বিজ্ঞানী হতে পারে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিওতে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। তাইওয়ানকে রক্ষায় আমেরিকা সামরিক পথ বেছে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমরা এক চীন নীতির সঙ্গে একমত, আমরা তাতে সই করেছি, কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেয়ার দৃষ্টিভঙ্গি সঠিক না। এটা করা হলে গোটা অঞ্চলেই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমতুল্য হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতে মুসলিম জনসংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকারকে ভীষণভাবে আতঙ্কিত করে তুলেছে। মুসলমানদের ক্রমবর্ধমান এ বৃদ্ধি ঠেকাতে কঠোর হিন্দুত্ববাদী দল বিজেপি সংখ্যালঘু এই জনগোষ্ঠীকে কঠোর চাপে রাখার নীতি অবলম্বন করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে, আর এই কারণেই দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সরকার নানা ধরনের নির্যাতন এবং দমনপীড়নের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে। হুজ্জাতুল ইসলাম ডক্টর সৈয়দ জাভেদ ওয়াহিদি ইরানের বহির্বিশ্ব কার্যক্রমের দারি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতে সম্প্রতি পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন এবং একে ঘিরে সারাদেশে কঠোর প্রতিবাদ বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে বলেন, বিশাল আয়তনের ভারতের ভূমি বিভিন্ন নৃগোষ্ঠী জাতিধর্ম সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে সুপরিচিত ছিল। তারা সেখানে বছরের পর বছর ধরে একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে। কিন্তু দুই দশক আগে হিন্দুত্ববাদী বিজেপি দল ক্ষমতায় আসার পর আমরা প্রত্যক্ষ করলাম যে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর বিভিন্ন ধরনের বৈষম্য ও নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। সম্প্রতি আমরা আরও প্রত্যক্ষ করলাম যে ভারত জনতা পার্টি বা বিজেপি সরকার কাশ্মীরে মুসলমানদের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নিয়েছে এবং এর বিরুদ্ধে মুসলমানদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এছাড়া ক্ষমতাসীন সরকার হিন্দুদের পক্ষ অবলম্বন করে বাবরি মসজিদের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এই আফগান ধর্মীয় বিশেষজ্ঞের মতে, ভারতে মুসলমানদের প্রতি বৈষম্যের সর্বশেষ ঘটনাটি তাদের নাগরিকত্বের অধিকার এবং নাগরিকত্ব আইন সংশোধনের সাথে সম্পর্কিত, যেখানে ভারতীয় জনসংখ্যার 14 ভাগই মুসলমান। এই বিলের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ হয়েছে এবং মুসলিমদের জন্য এ জাতীয় কোনো সুযোগের ব্যবস্থা রাখা হয়নি। এই বিল পাশের মাধ্যমে এটি প্রমাণ করে যে ভারতে ক্ষমতাসীন জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটিতে মুসলমানদের উপস্থিতি কিংবা তাদের জনসংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ন। সৈয়দ জাভেদ পরিশেষে আরও বলেন, মুসলমানদের বাদ দিয়ে ভারতের এই নাগরিক সংশোধনী আইন দেশটির সংবিধানের চেতনার পরিপন্থী, যা ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে অনুমোদিত এবং গৃহীত হয়েছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে পদ্মা সেতু ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আবারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আবারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার দলীয় এক সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোবেলজয়ী ডক্টর ইউনুসকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন শেখ হাসিনা।
ডক্টর ইউনুস এবং যেটা আমরা শুনেছি বাপু জানাম, তারা আমেরিকায় চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ইমেল পাঠায়, যাও হিলারি লাস্ট একেবারে ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জোলি যিনি প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্ম দিবসে কোনো ভোট সভা না পদ্মা সেতু টাকা বন্ধ করে দেয়। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে, আবার তার সাথে তার কিছু দোষরাও। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মনৈতিতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়।
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়।
পদ্মা সেতু আপনার একার না এবং আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে নিয়েছেন সেই জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মিত।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, আমরা ভাবতেও পারি না একটি দেশে জোর করে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার মুখ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের সন্ত্রাসী বক্তব্য কি করে আসে। কোনো সভ্য সমাজে, কোনো গণতান্ত্রিক সমাজে এই ভাষা ব্যবহার করা যায় না। আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করলেও জনগণের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই দুর্বৃত্ত সরকার, আমাদের সুস্থভাবে জীবনযাপন করার অধিকার কেড়ে নিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরেও আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, তোমার বন্ধুর শত্রুর সাথে বন্ধুত্ব করো না, এতে তোমার বন্ধুর প্রতি শত্রুতা করা হবে।
আমরা সবাই এই গুরুত্বপূর্ণ উপদেশটি মেনে চলব, এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠি পত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুনার রশিদ। তিনি লিখেছেন, এই অকাল দহন, এই কংক্রিট প্রতিযোগিতার অস্থির সময়েও আমি রেডিও শুনি, শুনি রেডিও তেহরানের অমীয় বাণী, অবারিত জ্ঞানের আলোকে আলোকিত শিশু কিশোরদের আসর রংধনু শুনি প্রতি বৃহস্পতিবারে, আহরিত জ্ঞানে নিজেকে শানিত করে সত্যিকারের মানুষের কাতারে খুঁজে পেতেই আমি শুনি রংধনুর আসর। মসনবীর গল্পগ্রন্থ থেকে অন্ধকারে হাতি দেখা তেমনই একটি শিক্ষামূলক চমৎকার গল্প, যা প্রচারিত হয়েছে গত 17 মার্চ। ওই দিনে রংধনু আসরের ছোট্ট বন্ধুদের সম্মিলিত কণ্ঠের শিশুতোষ গান এবং ঢাকার আরমানিটোলার বন্ধু সাউদা নাওয়ার আলিশার সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে।
ভাই হারুনুর রশিদ, ১৭ মার্চ প্রচারিত রংধনু আসর সহ রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে সত্যিই ভালো লাগলো। আশা করি নিয়মিত লিখবেন। ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে সকাল সন্ধ্যায় রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিক লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, গত ১৪ মার্চ তারিখে প্রচারিত শ্রোতানন্দিত অনুষ্ঠান চিঠিপত্রের আসর প্রিয়জন বেশ ঘটা করে কয়েক বন্ধু ও বাড়িতে আসা মেহমানদের নিয়ে উপভোগ করেছে। বন্ধু ও মেহমানরা অনুষ্ঠান শুনে দারুণভাবে অভিভূত ও আনন্দিত হয়েছেন। তারা আগে জানতেন যে রেডিও তেহরান শুধুমাত্র শর্টওয়েভে প্রচারিত হয়, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে প্রিয়জন সহ পুরো অনুষ্ঠান ফেসবুক লাইভ ও ইউটিউবে শোনানোর পর তারা কথা দিয়েছেন নিয়মিত অনুষ্ঠান শুনবেন।
লাইভ অনুষ্ঠান শুনিয়ে নতুন শ্রোতা বৃদ্ধি করায় আব্দুল সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বরিশালের কাশীপুর থেকে এবারের মেইলটি পাঠিয়েছেন জিল্লুর রহমান জিল্লু, তিনি তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি। জিল্লু ভাই লিখেছেন, ভালো লাগা, ভালোবাসা আর আস্থার এক গণমাধ্যম রেডিও তেহরান, সঠিক সংবাদ ও সুস্থ বিনোদনের প্রধান ভরসা এ বেতারের বাংলা বিভাগ। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত রেডিও তেহরানের সাথে আছি। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি তারিখের প্রিয়জনে কিছু কথা বলতে পারায় আমি খুবই আনন্দিত। এভাবেই আমাদের রেডিও ও শ্রোতাদের মেলবন্ধন অটুট থাকুক সেই কামনা করি।
সাক্ষাৎকারের পাশাপাশি চিঠি লিখে নিজের অনুভূতি প্রকাশ করায় জিল্লুর রহমান জিল্লু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি জানিয়েছেন, গত ২০ মার্চ কলকাতার ৩২ পার্ক স্ট্রিটে AWR এর এক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিহার, নেপাল সীমান্ত, কলকাতা, বাঁকুড়া, হাওড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, বর্ধমান, দক্ষিণের দিনাজপুর সহ বহু এলাকার প্রায় ৯০ জন শ্রোতাবন্ধু এতে অংশ নেন। আমিও এই সম্মেলনে যোগ দিই। সম্মেলনের ফাঁকে বিভিন্ন শ্রোতাদের সাথে রেডিও তেহরান নিয়ে ব্যক্তিগত আলাপ করি। সবাই যেটা বলবার চেষ্টা করে সেটা হলো, পুরস্কার পাবার ক্ষেত্রে দীর্ঘ সূত্রতা পুরস্কার পাবার আনন্দকে ম্লান করে দিচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং পশ্চিমবঙ্গে রেডিও তেহরানের একটি শ্রোতা সম্মেলনের আয়োজনের অনুরোধ করছি।
করোনা পরিস্থিতির কারণে ডাক যোগাযোগ বন্ধ থাকা সহ একাধিক কারণে আমরা সময় মতো পুরস্কার পাঠাতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি, আর শ্রোতা সম্মেলনের বিষয়টি আমাদের বিবেচনায় আছে, সময় সুযোগ মতো তা বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী। নিয়মিত চিঠি লেখার জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ মুসলিম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী খন্দকার রাবিবা ইয়াসমিন। প্রিয়জনের আজকের আসরে তার লেখার কিছু অংশ তুলে ধরছি। তিনি লিখেছেন,
ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যের ও আফ্রিকার আরব দেশসমূহ এবং বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর সাথে ব্যাপক সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বিশ্বস্ত বন্ধুর মতো। ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া, সুদান, গাম্বিয়া, লেবানন প্রভৃতি দেশের সাথে ইরানের রয়েছে ব্যাপক ও দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক বন্ধুত্ব। এই সমস্ত দেশ ছাড়াও বিভিন্ন অঞ্চলে নির্যাতিত জনগোষ্ঠী যেমন রোহিঙ্গা, কুর্দি ইত্যাদি জনগোষ্ঠীর পক্ষে সবসময় শক্তিশালী অবস্থান গ্রহণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এভাবে মুসলিম জনগোষ্ঠীর কাছে একটি প্রিয় রাষ্ট্রে পরিণত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
মুসলিম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় খন্দকার রাবিবা ইয়াসমিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরান বাংলা বিভাগের 40 বছর পূর্তি উপলক্ষে পাঠানো একটি অডিও ফাইল বাজিয়ে শোনাব। এটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভ্য গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন।
দীর্ঘ 40 বছর যাবৎ বাংলা ভাষাভাষী মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাওয়াই রেডিও তেহরান বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এর সকল শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের। গণমাধ্যম হিসেবে বেতারের অগ্রযাত্রা ঈর্ষণীয়। বিংশ শতাব্দীতে বিশ্বকে শাসন করা এ গণমাধ্যমটি একবিংশ শতাব্দীতে এসে মুখ থুবড়ে পড়েছে। অনেক আন্তর্জাতিক বেতার কেন্দ্র বন্ধ হয়ে গেছে বা সীমিত আকারে কার্যক্রম চালাচ্ছে, কিন্তু IRIB এক্ষেত্রে ব্যতিক্রম। রেডিও তেহরান শুধু এর কর্মপ্রদি বাড়াচ্ছেই না, বরং আরও আধুনিক, আরও গতিশীল হচ্ছে। বিশেষ করে বাংলা বিভাগ নিজেদেরকে আরও অধিক শ্রোতাবান্ধব হিসেবে প্রমাণ করতে পেরেছে। বাংলা ভাষার জন্য এটি সত্যি গৌরবের, আনন্দের। রেডিও তেহরানের বাংলা বিভাগ বর্তমানে শর্টওয়েভ, ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক লাইভে অনুষ্ঠান প্রচার করছে। ফলে এক মাধ্যমে সমস্যা হলে শ্রোতারা অন্য মাধ্যমে অনুষ্ঠান শুনতে পারছেন। আর যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওয়েবসাইট পার্স টুডে। 40 বছর পূর্তিতে রেডিও তেহরান তাই হয়ে উঠেছে শ্রোতাদের বেতার কেন্দ্র। সাহসী ও নিরপেক্ষ সংবাদ রেডিও তেহরানকে দান করেছে অনন্য মর্যাদা। ইরান ও ইসলামকে পরিচয় করিয়ে দিচ্ছে অগণিত মানুষের কাছে। আমরা সবাই জানি সংবাদ, সংবাদ বিশ্লেষণ, ইসলাম বিষয়ক নানা অনুষ্ঠান, ইরান সম্পর্কিত অনুষ্ঠান রেডিও তেহরানের মূল প্রতিপাদ্য। আর আমাদের চাহিদাও তাই। এসব অনুষ্ঠান আমাদেরকে শুধু আনন্দই দেয় না, আমাদের জ্ঞানের ভাণ্ডারকেও সমৃদ্ধ করে। অধিকন্তু বেশ কিছু অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। সে কারণেই বাংলাদেশ ও ভারতের অসংখ্য শ্রোতার কাছে রেডিও তেহরান এতটা জনপ্রিয়।
রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বেতারকে মূল্যায়ন করে ভয়েস মেইল পাঠানোয় শাহাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মখলিসুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, প্রতিদিনের মতো আজকেও আমার প্রাণের বেতার রেডিও তেহরানের সম্প্রচারিত বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা এবং সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আলো অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছে। সত্যি কথা বলতে কি, আজকের সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল শিক্ষণীয়, তথ্যবহুল এবং মনোগ্রাহী। তবে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ তাইফুর রহমান সাহেবের সাক্ষাৎকারে ব্রেন স্ট্রোকের উপর আলোচনার চতুর্থ পর্বে ঘুমের কার্যকারিতা, গুরুত্ব, সময়, ক্ষতি, নানা দিক সম্পর্কে আলোচনাটি এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ শুনে ভীষণ ভালো লেগেছে। একটি চমৎকার জ্ঞানগর্ভ ও তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মী ভাই ও বোনদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগছে। তো চিঠি লেখার জন্য মোখলেসুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটিও স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে। এটি পাঠিয়েছেন বাংলাদেশের গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি বিধানচন্দ্র টিকাদার। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একটি অতীব গুরুত্বপূর্ণ সাপ্তাহিক অনুষ্ঠান হচ্ছে স্বাস্থ্য কথা। ঘরে বসে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেয়ে থাকি, যা আমাদের খুবই উপকারে আসছে। গত 23 মার্চ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার জনাব এম ময়নুল হাফিজের কাছ থেকে টনসিল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পেলাম। আগামীতে স্বাস্থ্য কথা অনুষ্ঠানে নাকের পলিপাস নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ শুনতে চাই।
বিধানচন্দ্র টিকাদার, স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাচ্ছেন জেনে ভালো লাগলো। আর নাকের পলিপাস নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা প্রচারের ইচ্ছে আমাদের রয়েছে। চিঠি ও মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি পাঠিয়েছেন শরীফা আক্তার পান্না কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে। তিনি লিখেছেন, 25 মার্চ শুক্রবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানে ছিল আকর্ষণীয়, সহজবোধ্য, নিরপেক্ষ, শিক্ষামূলক ও তথ্যবহুল। প্রতিটি অনুষ্ঠান সম্পর্কেই আমার মনের মধ্যে অনেক কথা আনাগোনা করছে। নিয়মিত অনুষ্ঠান, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা যেমন আমার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, তেমনি সুন্দর জীবন ও আলাপন অনুষ্ঠান দুটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এসব শিক্ষা আমার ও আমার পরিবারের জন্য অত্যাবশ্যকীয় বলেই আমি মনে করি। চিঠির শেষাংশে এ শ্রোতাবন আলাপন অনুষ্ঠানে ইউক্রেন সংকট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনের সাক্ষাৎকারটি ভালো লেগেছে বলে তিনি জানিয়েছেন।
বোন শরীফা আক্তার পান্না, রেডিও তেহরানের বিশ্ব সংবাদ সহ দুটি অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালো লাগার অনুভূতি জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি আবারও লিখবেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে শাওন হোসেন, নারায়ণগঞ্জের আলী সাহার্দি থেকে HM তারেক, মুন্সিগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে সাকিয়া রহমান মারিয়া, ফারিয়া রহমান, রিনিতা রিনি ও সাইফ আহমেদ, ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে SM নাজিম উদ্দিন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি দেহতত্ত্ব গান। হাসান মতিউর রহমানের কথায় নাজির মাহমুদের সুরে কবর শিরোনামের গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল।
বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
কে খুঁড়িবে কোথায় কবর, কে যে দেবে কাকে খবর, কে খুঁড়িবে কোথায় কবর, কে যে দেবে কাকে খবর, মিলবে কি কাফনের কাপড়, মিলবে কি কাফনের কাপড়, কারা থাকবে জানা যায়, সে কতটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ। পাতার পানি যেমন এই মানুষের আয়ু তেমন, কবে কখন হয় রে মরণ জানার কোনো নাইও পায়, কচু পাতার পানি যেমন এই মানুষের আয়ু তেমন, কবে কখন হবে মরণ জানার কোনো নাইও পায়, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ। মাটি বামে মাটি তার উপরে বাঁশের লাঠি কি সুন্দর পরিপাটি কেমনে দিন রাত্রি যায় ডাইনে মাটি বামে মাটি তার উপরে বাঁশের লাঠি কি সুন্দর পরিপাটি কেমনে দিন রাত্রি যায় সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 23 মে সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 15 দেশে ছড়ালো মাঙ্কি পক্স প্রথম আলো। মানবজমিনের শিরোনাম, সিলেটে ত্রাণের জন্য হাহাকার। দেশে কালো টাকা 89 লাখ কোটি, বিদেশে অর্থ পাচার 8 লাখ কোটি। যুগান্তর, জনতা ব্যাংকে ও পি কে হালদারের হাত ইত্তেফাক। কালের কণ্ঠ লিখেছে, $131 কোটি রেমিটেন্স এল 19 দিনেই। দেশে সন্দেহজনক মাঙ্কিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, অর্জুন সিং এর দলবদলের পরদিনই দিল্লিতে দিলীপ ঘোষ। সংবাদ প্রতিদিন, রাজ্যপালের জরুরি তলব শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে কেন আজকালের শিরোনাম। আনন্দবাজার পত্রিকা লিখেছে, আলাদা জঙ্গল মহল রাজ্য চাই, জানাবো কেন্দ্রের কাছে ভাগাভাগির দাবি তুললেন বিজেপির সৌমিত্র।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। স্বাস্থ্য জনবলে পিছিয়ে বাংলাদেশ, দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, 1000 মানুষের জন্য 4 জনের বেশি চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকা দরকার, বাংলাদেশে আছে 1 জনের সামান্য বেশি। স্বাস্থ্যখাতের নানা সুযোগ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের স্বাস্থ্য জনবল নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান 2022 নামের এই প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যসেবার জনবলে পিছিয়ে আছে বাংলাদেশ। এই জনবলের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। বাংলাদেশের অবস্থান 7ম, সবার উপরে রয়েছে মালদ্বীপ। এদিকে প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স নামের এক ধরনের রোগ, তাই এই রোগ প্রতিরোধে দেশে সতর্কতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাঙ্কিপক্স রোগীদের ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জনতা ব্যাংকেও পি কে হালদারের হাত ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকেও পি কে হালদারের হাত, পারস্পরিক যোগ সাজসে সফটওয়্যার ব্যবসার ফাঁদে ফেলে জনতা ব্যাংক থেকে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা, পাচার হয়েছে বিদেশে। বিষয়টি জানতে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা চেয়েছে কিন্তু সন্তোষজনক উত্তর দিতে পারেনি জনতা ব্যাংক কর্তৃপক্ষ। ইত্তেফাকে পরিবেশিত অন্য একটি খবরে লেখা হয়েছে, 6 বছরেও উদ্ধার হয়নি রিজার্ভ চুরির বেশিরভাগ অর্থ। আর যুগান্তরের খবরে বলা হয়েছে, দেশে কালো টাকা 89 লাখ কোটি, বিদেশে অর্থ পাচার 8 লাখ কোটি। দুর্নীতির মাধ্যমে গত 46 বছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 8 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। একই সময়ে দেশে কালো টাকার অঙ্ক দাঁড়িয়েছে 89 লাখ কোটি টাকা। এসব টাকা উদ্ধারে একটি স্বাধীন কমিশন গঠন করার সুপারিশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। পাশাপাশি 2022-23 অর্থ বছরের জন্য 25 লাখ কোটি টাকার বেশি বিকল্প বাজেট প্রস্তাব করেছে সংগঠনটি।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, দরিদ্রদের সহায়তা করতে বিভিন্ন দেশের সরকার ব্যর্থ হলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি দেখা দিতে পারে দেশে দেশে, এমন সতর্কতা উচ্চারণ করে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সমাজের অতি দরিদ্রদের খাদ্যে এবং জ্বালানিতে ভর্তুকি দেওয়া প্রয়োজন সরকারগুলোর। এক্ষেত্রে সরকার যদি যথাযথ সাপোর্ট না দেয়, তাহলে শ্রীলঙ্কায় যে পরিস্থিতি দেখা গেছে তার পুনরাবৃত্তি ঘটতে পারে অনেক দেশে। কিছু কিছু সরকার কিছুটা সাহায্য করছে, কিন্তু সমালোচকরা বলছেন তা যথেষ্ট নয়। তিনি BBC কে বলেন, বিশ্বজুড়ে মানুষ ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলেন, এই সাপোর্ট দিতে হবে অত্যন্ত টার্গেটেড উপায়ে এবং মানুষকে সরাসরি ভর্তুকি দিতে হবে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অর্জুন সিং এর দলবদলের পরদিনই দিল্লিতে দিলীপ ঘোষ সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, 3 বছর 2 মাস 8 দিন পর ফের ফুল বদল অর্জুন সিং এর। ব্যারাকপুরের সাংসদের দলবদলের পরের দিনে দিল্লি যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বলা হয়েছে খবরে, এদিনের বৈঠকে অর্জুন সিং এর সাংসদ পদ এবং কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে। অর্জুনের দলবদলের পর ব্যারাকপুরের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। মাস কয়েক আগে বাবুল সুপ্রিয় ও রোববার অর্জুনের দল ছাড়া বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা। লোকসভা ভোটের আগে আরও যে অনেকে দল ছাড়তে পারেন তা এদিন স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তবে অর্জুনের দলত্যাগ নিয়ে সাফাই গিয়ে দিলীপ বলেন, আসলে অর্জুন চাপে পড়ে চলে গেছেন।
অসমে জোরদার লড়াইয়ে তৃণমূল, মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনশনে কর্মসূচি শুরু দলীয় নেতৃত্বের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মূল্যবৃদ্ধির বোঝায় নাজেহাল আম জনতা, প্রতিদিন একটু একটু করে বাড়তে বাড়তে গগনচুম্বী নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম, যার মধ্যে রয়েছে ওষুধের মতো প্রাণদায়ী দ্রব্য। কেন্দ্রীয় নীতির কারণেই এমন পরিস্থিতি, এই অভিযোগ তুলে এবার অনশন আন্দোলনে নামল অসম তৃণমূল কংগ্রেস। সোমবার থেকে গুয়াহাটিতে ধর্ণামঞ্চ তৈরি করে অনশনে বসেছেন দলের নেতা কর্মীরা। সকলের হাতে পোস্টার ব্যানার, তাতে মূল্যবৃদ্ধি বিরোধী স্লোগান লেখা।
রাজ্যপালের জরুরি তলব শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে কেন? আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে, SSC নিয়োগে দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই জেরা করেছে CBI। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও একাধিকবার জেরা করা হয়েছে। তার মেয়ে অঙ্কিতার স্কুলে নিয়োগ অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। তাঁকে চাকরি থেকে ছাঁটাই করার রায়ও দেয় আদালত। পাশাপাশি 2 কিস্তিতে সমস্ত বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মনীষ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মনে করা হচ্ছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়েই আলোচনা করার জন্য ব্রাত্য ও মনীষ জৈনকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। কি কারণে ডাকা হয়েছে তা অবশ্য খোলাসা করেননি ধনখড়।
দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পৃথক রাজ্যের দাবিতে একাধিকবার সরব হয়েছিলেন উত্তরবঙ্গের জনাকয়েক বিজেপি নেতা। এবার রাঢ়বঙ্গ বা জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্যের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যদিও সৌমিত্রের দাবিকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল নেতারা। সৌমিত্রের দাবি রাঢ় বাংলা বঞ্চিত। তিনি সোমবার বলেন, রাঢ় বাংলা এবং জঙ্গলমহলকে বঞ্চিত করা হচ্ছে। কলকাতার বাবুরা নেতা কেনা বেচা করবেন, কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কি আছে? পশ্চিমবাংলা থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না। আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি, আপনাদের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিশ্চয়ই থাকবো, কিন্তু রাঢ়ভূমির উন্নয়নের জন্য কি পাচ্ছি?
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের পদস্থ কর্মকর্তা ও রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদোনস্কি রোববার মস্কোয় বলেছেন, রাশিয়া আলোচনা করতে চাইলেও উদ্যোগটি ইউক্রেনকে নিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জানিয়েছেন এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল। তিনি বলেছেন, ইউকে নিজস্ব ব্যবস্থাপনায় নিজের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব নিতে হবে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন দেশটির সাংবাদিক নেতা জোহা কোরহোনেন। তিনি আজ রাজধানী হেলসিঙ্কিতে ন্যাটোর পতাকা পরিয়ে আন্দোলনের উদ্বোধন করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ওমান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট। আইআরজিসির কর্মকর্তা হত্যার প্রতিশোধ নেবে তেহরান। ডলারের বিপরীতে টাকার মান আরেক দফা কমাল বাংলাদেশ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি। ভারত থেকে মাদ্রাসা শব্দ বিলুপ্ত করতে চান বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন মহলের প্রতিক্রিয়া। এবং তাইওয়ান ইস্যুতে চীনকে আমেরিকার হুমকি। বাইডেন বললেন, বল প্রয়োগ হলে সামরিক পন্থায় তা মোকাবেলা করবে ওয়াশিংটন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানি। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।